exclusively on FusionBD.com.
এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে আপনাদের প্রিয় আয়োজন কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। এবং শারমিনের সঙ্গে রয়েছে দুটো গল্প। প্রথম গল্প যেটি শুনবেন সেটি পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটির নাম জানিয়ে দিচ্ছি, প্রথম গল্পটির নাম দেখা হবে মাঝরাতে, লেখক শুভ মানুষ ঘোষ, পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরছি। শুনবেন এখন গল্প দেখা হবে মাঝরাতে, পড়ে শোনাচ্ছে সেতু। ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর।
সুপারভিউ টিভি কোম্পানির কলকাতা জোনের এজেন্ট হিসেবে গ্রাম বাংলায় ঘুরে বেড়াতে হয় সুমনকে। চষে বেড়াতে হয় এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায়। এরকম ঘুরতে ঘুরতে সে অনেকদিন পর চলে এসেছে পানিপাতিনিতে। পানিপাতিনি বাস স্ট্যান্ডের কয়েক হাত তফাতে মা জগদম্বা লজে বছর কাবারি ঘর রাখা আছে সুমনের। কোম্পানি পেমেন্ট করে, কোম্পানির আরও অনেক এজেন্ট আছে, বছর ভরই তাদের যাতায়াত চলে পানিপাতিনিতে। জাতীয় সড়ককে মেরুদ্বারার মতো মাঝে রেখে গড়ে ওঠা ছোট জনপদ পানিপাতিনি। ঠিক শহর না হলেও ভিডিও পার্লার, ইন্টারনেট পার্লার, বিউটি পার্লার আর মোবাইল ফোন পরিষেবা পুরোপুরি ঢুকে গেছে পানিপাতিনিতে। কদিন ধরে বেশ ঠান্ডা পড়ে গেছে। হোটেলের কাউন্টারে গলায় মাফলার জড়িয়ে বসেছিলেন হোটেলের মালিক শ্যামবাবু। সুমনকে দেখে খুশি হলেন, বললেন,
আসুন সুমন ভাই আসুন, এবার বেশ অনেকদিন পর যে, কি ব্যাপার?
শ্যামবাবুর বয়স 50-এর আশেপাশে, গায়ের রং দুপোচ কালো কম করে, মাথাখানা বিরাট, ফালা ফালা চোখ মুখ, মুখ ভর্তি দাড়ি গোঁফ, দেখলেই মন আপনা আপনি সম্ভ্রমে ভরে ওঠে। আজ আবার কপালে লাল টিপ লাগিয়েছেন। হোটেল ব্যবসার পাশাপাশি তিনি এখানে সেখানে টুকটাক পূজা আর্চাও করে থাকেন। নিয়ার অ্যাবাউট 1 বছর তো হবেই। সুমন শ্যামবাবুকে নমস্কার করে জানতে চাইল, আপনারা কেমন আছেন শ্যামবাবু? শ্যামবাবু চোখ বুঝে নমস্কারের প্রত্যুত্তর দিয়ে বললেন,
মা মহামায়ার আশীর্বাদে তো এরকম আছি। আপনার সব খবর ভালো তো ভাই?
সুমনের বয়স বেশি নয়, 40-এর আশেপাশে, মাঝারি হাইট, গায়ের রং ফর্সার দিকে, মুখ চোখ ভালো। কাজ ঝাঁকিয়ে বলল, ফাইন। পানিপাতিনির কাজ একদিনের মধ্যে শেষ হয়ে গেল সুমনের। পরের দিন আর বেরোলো না, হোটেলে বসে ডিস্ট্রিবিউটরের ঘর থেকে কালেক্ট করে আনা তথ্যগুলো এক করে রিপোর্ট করে ফেলল। তারপর সন্ধ্যের পর জ্যাকেটটা গায়ে চড়িয়ে বেরিয়ে পড়ল ঘুরতে। পানিপাতিনি জায়গাটা বেশ মনোরম, লোকজন গাড়ি ঘোড়া দোকানপাট থাকলেও গ্যাঞ্জাম নেই। এখানকার চমচমের খুব সুনাম আছে। একটা দোকানে বড় দেখে খানপাঁচেক চমচম গপাগপ গিলে মন খুশ হয়ে গেল সুমনের। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড ছাড়িয়ে চলে এলো নদী ঘাড় মোড়ে। এখান থেকে মিনিট 5 ডাকাতে কালীবাড়ি, তারপর মিনিট 2 হাঁটলেই ছায়াচিত্র সিনেমা হল। পানিপাতিনিতে এলে ছায়াচিত্র হলে নাইট শো এ একটা করে ছবি বাঁধা সুমনের, বাংলা হিন্দি ইংরেজি যখন যেমন হয়। জীবনে ছবি অনেক দেখেছে সুমন, তার উপর এখন টিভির দৌলতে ঘরে বসেই রিমোট টিপে যত খুশি ছবি দেখা যায়। তাই ছবি দেখাটা তার লক্ষ্য নয়, লক্ষ্য হলো টাইম পাস। বাড়তি হলো সিনেমা হলের মালিক রবিবাবুর সঙ্গে একটু আড্ডা মেরে আসা। টিভি আর সিনেমা নিজেরা ভাই ভাই না হলেও ভাইরা ভাই তো বটেই, অতএব রবিবাবু বলতে গেলে তারই লাইনের লোক। কিন্তু হাঁটতে হাঁটতে ছায়াচিত্র হলের সামনে পৌঁছে সুমন হতাশ হল। টিভির দাপটে সিনেমার ব্যবসার হাল দিনে দিনে খারাপ হচ্ছে সে জানে, তার জন্য রবিবাবু তাকে খোঁচা মেরেও কথা শোনান। কিন্তু তাই বলে এই অবস্থা? সার্চ লাইট ডে লাইট দূরের কথা, টিমটিম করে একটা লো ভোল্টেজের বাতি জ্বলছে, তাতে হলের গায়ে লাগানো ছবির পোস্টারটাও ঠিক মতো পড়া যাচ্ছে না, লোকজনও আশেপাশে বিশেষ চোখে পড়ছিল না। কাউন্টারে মুখ পর্যন্ত চাদরে ঢেকে একজন বসে বসে চিমুচ্ছিল, লোকটাকে চিনতে পারল না সুমন। গেটে যে লোকটা দাঁড়িয়ে আছে সেও অপরিচিত, তার চেয়ে বড় কথা গেটকিপারের পাশে রবিবাবু দাঁড়িয়ে থাকেন। কিরকম কি টিকিট বিক্রি হলো নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেন। আজ নেই রবিবাবু কই? আচ্ছা রবিবাবু কোথায়? সুমন জিজ্ঞেস করল। গেটকিপার মুখ তুলে তাকালো সুমনের দিকে, এরও আপাদমস্তক চাদরে থাকা, বেশ রোগা, তবে চোখ দুটো জল চলে। পাল্টা প্রশ্ন করল,
কোন রবিবাবু?
হাউসের মালিক রবিবাবু।
রবিরঞ্জন দাস।
আরে উনি তো আজ আসেননি।
আসেননি?
না, উনি ব্যস্ত আছেন আজ।
লোকটা মুখ ঘুরিয়ে নিল। শুধু ছবি হবে আজ, আড্ডাটা আর হবে না। ভারী রসিক মানুষ এই রবিবাবু, মুখ চোখের নানান ভঙ্গি করে এক একটা এমন মজার কথা বলেন হাসি চাপা যায় না। ব্যবসায়ী দুরবস্থার মধ্যে কি করে এত হাসি খুঁজে পান কে জানে। মনটা দমে গেল সুমনের। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সে এগিয়ে গেল ছবির ডিসপ্লে বোর্ডের দিকে। বাংলা বই চলছে, স্টিল ফটোগ্রাফ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে ভূতের ছবি, কিন্তু অসম্ভব বোকা বোকা নাম। দেখা হবে মাঝরাতে, বাংলা সিনেমা সাধেই হাল। যাকে তা তো সময় কাটানো নিয়ে কথা। সুমন এগিয়ে গেল টিকিট ঘরের দিকে। ব্যালকনির একটা টিকিট কেটে ঝুঁকে পড়ল হলে। গেটকিপার টিকিট ছিঁড়ে অর্ধেকটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল,
লাইটম্যান নেই, আপনি আপনার মতো জায়গা বেছে নিয়ে বসে পড়ুন।
না, এইভাবে বেশি দিন রবিবাবু জানতে পারবেন বলে মনে হয় না। যে কোনো দিন হাউসে তালা পড়বে। দোতলা সিঁড়ির মুখে একটা জিরো পাওয়ার জ্বললেও ব্যালকনি পুরোপুরি অন্ধকার। অনেককাল ধরেই এখানে সুমনের যাতায়াত, তাই লাইটের সুইচ খুঁজে পেতে অসুবিধা হলো না তার। আলো জ্বালিয়ে পিছনের দিকে ভালো জায়গা দেখে বসে পড়ল। সারি সারি সিট ফাঁকা পড়ে আছে, একটা লোক নেই। দেখতে দেখতে গাটা হঠাৎ কিরকম ছমছম করে উঠল তার। মিনিট পনেরো কেটে গেল, ওয়ার্নিং বেল পড়ে গেল। ব্যালকনির গেট ঠেলে ভেতরে ঢুকে এলো কয়েকজন লোক। তারা নিজেদের মতো জায়গা খুঁজে নিয়ে বসে পড়ল ছড়িয়ে ছিড়িয়ে। তাদের মধ্যে একজন লুঙ্গি পরা লোকও দেখা যাচ্ছিল। সিটে বসে পা তুলে বেমালুম বিড়ি খেতে শুরু করল। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এইটুকু কম্প্রোমাইজ না করলেই নয়। দেখে গা জ্বলে যাচ্ছিল। কি আর করবে, সুমন চুপ করে রইল। সিনেমা শুরু হয়ে গেল। গেট থেকে উপরে এসে ব্যালকনির লাইটটা নিভিয়ে গেট টেনে চলে গেল গেটকিপার। কয়েকটা বোকা বোকা অ্যাডের পর পর্দায় রক্তপান্ডত হায়নার মুখ ভেসে উঠল। ব্যাকগ্রাউন্ডে শ্মশান দাউ দাউ করে চিতার করছে। নানান রকম মরার মাথা ছটাশট নাচতে নাচতে ফুটিয়ে তুলেছে বইয়ের টাইটেল, দেখা হবে মাঝরাতে। বাহ, হেভি টেকনিক তো। নামটা যাই হোক, গল্পটা কিন্তু জমে যেতে পারে। সুমন পিঠ টান টান করে বসল। গল্প শুরু হয়ে গেল। এক বয়স্কা ভদ্রমহিলার উপর ভূত ভর করেছে। ভদ্রমহিলার বাসির মতো সরু নাক, জোড়া ভুরু। বয়স চলে গেলেও এখনো অসামান্য সুন্দরী। চোখ কপালে তুলে অপ্রকৃতস্থের মতো তিনি সারা ঘর ঘুরে বেড়াচ্ছেন। চিৎকার করে বলছেন, আমায় রক্ত দাও, আমি রক্ত খাবো। বদ্ধ খিদে আমার, কত দিন না খেয়ে থাকবো। কে বলে বাংলা সিনেমার মান পড়ে গেছে? ভদ্রমহিলা দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, এমন জীবন্ত যে রীতিমতো ভয় ভয় করে উঠল সুমনের। আচমকা সারা শরীর প্রচন্ড ভাবে ঝাঁকি দিয়ে উঠল ভদ্রমহিলার। আস্তে আস্তে চোখ দুটো নর্মাল হয়ে গেল। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঠিক যেন সুমনের চোখে এসে স্থির হয়ে গেল। ওরে বাবা রে, কি ভীষণ সে চোখের দৃষ্টি! সুমন সহ্য করতে পারল না, শরীর হলো চোখ। ভদ্রমহিলা খল খল করে হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, কি রে, আমার রক্ত দিবি নে? আমার সব রক্ত চেটে পুটে খেয়েছিস, আমার রক্ত দিবি নে? সিনেমার ছবি কখনো কথা বলে দর্শকের সঙ্গে? মাথাটা কিরকম ভো ভো করে উঠল সুমনের। আর তারপরে সে চোখের সামনে যা দেখল, মাথাটাই খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো তার। সুমন দেখল ভদ্রমহিলা সিনেমার পর্দা থেকে শ্মশান বেরিয়ে পা পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন। হাত নাড়িয়ে স্পষ্ট তাকে লক্ষ্য করেই যেন বলছেন, দাঁড়া আমি আসছি। তোর শরীরে অনেক রক্ত, গরম গরম টাটকা টাটকা রক্ত। ভদ্রমহিলা জিভ চাটতে শুরু করে। শুধু কথাই বলে না, পর্দা থেকে ছবির মানুষ নেমেও আসে। না, এতটা বাড়াবাড়ি কিছুতেই সম্ভব নয়। বিখ্যাত কিছু বলবো না, সিট থেকে তড়াক করে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে ব্যালকনির দর্শকরা সকল একসঙ্গে গলা মিলিয়ে হেসে উঠল। সুমন চমকে উঠে তাকিয়ে দেখল, দর্শক পাঁচটা সিটে স্রেফ পাঁচটা কঙ্কাল বসে আছে। মাথায় থাকুক আমার সিনেমা, মাথায় থাকুক টাইম পাস। আর্তনাদ করে সুমন হুড় মুড়িয়ে ব্যালকনির গেট ঠেলে ছুটল সিঁড়ির দিকে। সিঁড়ি ভেঙে নিচে নেমে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটছে ছুটছে, তারপর আর কিছু মনে নেই তার।
কতক্ষণ ঠিক বলতে পারবে না। আস্তে আস্তে জ্ঞানটা ফিরে এলো সুমনের, চোখ মেলে দেখল সে শুয়ে আছে। তখন বুকটা তার উঠছে পড়ছে, আতঙ্কে গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে আছে। ধরমর করে উঠে বসল,
উঠবেন না সুমন ভাই, উঠবেন না,
ভারী গলায় কে যেন বলে উঠলেন।
আরেকটু শুয়ে থাকুন আপনি।
এই গলা সে চেনে। সুমন বাঁদিকের ঘাটটা কাত করতে দেখল মা জগদম্বা লজের শ্যামবাবু। সঙ্গে সঙ্গে বুকটা হালকা হয়ে এলো তার, বলল, না না ঠিক আছে, আমি কোথায় শ্যামবাবু? শ্যামবাবু বললেন,
মন্দিরে আপনি।
সুমনের মাথাটা পরিষ্কার হয়ে গেল, তাকিয়ে দেখল ঠিক তাই, ঢাকাতে কালীবাড়ি মন্দিরের নাট মন্দির এটা। দূরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, তার সামনে চাদরে গুটি সুটি মেরে বসে আছে একজন লোক। এই লোকটা শ্যামবাবুর চেলা। একটু আগে এই পথ দিয়ে সুমন যখন আতঙ্কে পাগলের মতো ছুটছিল, তখন সেই ছুটে গিয়ে তাকে ধরেছিল। তারপর মন্দির থেকে বেরিয়ে শ্যামবাবুও তার সঙ্গে হাত লাগান। শ্যামবাবু মন্দিরে তখন নিষিদ্ধ পূজায় বসেছিলেন। সুমন তারপরে অজ্ঞান হয়ে যায়। শ্যামবাবু জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার সুমন ভাই, এদিকে কোথায় গিয়েছিলেন এই রাত বিরাতে? কে তাড়া করেছিল আপনাকে?
সুমন থরথর করে কেঁপে উঠল। শ্যামবাবু তাকে ভরসা দিয়ে বললেন,
আপনি এখন মায়ের মন্দিরে সম্পূর্ণ নির্ভয়ে সমস্ত খুলে বলুন আপনি।
আরো কিছুক্ষণ লাগলো সুমনের নিজেকে সামলাতে, তারপর ভয়ে ভয়ে ঝোঁক গিলতে গিলতে সমস্ত খুলে বলল। সব শুনে শ্যামবাবু যেন আকাশ থেকে পড়লেন, বললেন,
করেছেন কি? ছায়াচিত্র হল তো মাস ছয়েকের উপরে বন্ধ, আপনি গিয়েছিলেন সেখানে বায়স্কোপ দেখতে, যাওয়ার আগে আমাকে বলবেন তো।
ছায়াচিত্র বন্ধ, কি বলছেন আপনি?
সে খুবই দুঃখজনক ঘটনা,
শ্যামবাবু মাথা নাড়তে নাড়তে বলতে লাগলেন।
জানেনই তো সিনেমার ব্যবসার হাল, ছায়াচিত্র হলের মালিক রবিবাবু হাউস চালাতে গিয়ে ধার দেনায় পুরো ডুবে গিয়েছিলেন। মহাজনদের জ্বালায় পানি পাতিনি থেকেই পালান তিনি। শোকে দুঃখে বিছানায় নেন তার স্ত্রী, পরে সুইসাইড করে মারা যান। এ তল্লাতে তার মতো সুন্দরী আর একটি ছিল না, মরার পরও দেখতে গিয়ে চোখ ফেরাতে পারছিলাম না, বুঝলেন?
দাঁড়ান দাঁড়ান, সুমন হঠাৎ কিরকম উত্তেজিত হয়ে উঠল, ভদ্রমহিলার কি জোড়া বুড়ো ছিল?
ঠিক ঠিক,
শ্যামবাবু অবাক হলেন, আপনি কি করে জানলেন সুমন ভাই? সুমন সিনেমার কথা বলল, শুনে শ্যামবাবুর চোখ গোল হয়ে গেল। কপালে হাত ঠেকিয়ে প্রণাম নিবেদন করে বললেন,
জোর বাঁচান বেঁচেছেন আপনি, মা মহামায়াই আপনাকে রক্ষা করেছেন।
সুমন উঠে পড়ল, ঘড়ির দিকে চেয়ে দেখল রাত 10টা বেজে গেছে। হোটেলের সারাদিনের হিসেব বুঝে এই সময় রোজি মন্দিরে চলে আসেন শ্যামবাবু। নিষিদ্ধ পুজো সেরে সেখান থেকেই নিজের বাড়িতে চলে যান, কিন্তু আজ আর বাড়ি না ফিরে সুমনকে হোটেলে পৌঁছে দিতে চললেন। সুমনও না করল না, এখনো ভয়ে চমকে চমকে উঠছে বুকটা তার। নদীঘার মোড়ের দিকে স্টার্ট করার আগে শ্যামবাবু হঠাৎ দাঁড়িয়ে গেলেন, আঙুল তুলে দূরে দেখিয়ে বললেন,
ওই আপনার ছায়াচিত্র হল, দেখতে পাচ্ছেন কিছু?
সুমন ভয়ে ভয়ে তাকাল। এখান থেকে ছোট একটা মাঠ পেরিয়ে তারপর ছায়াচিত্র সিনেমা হল, কিন্তু কোথায় হল চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না, অন্ধকার ঘুটঘুট করছে। শ্যামবাবু ঠিকই বলেছেন, মা মহামায়ার কৃপা ছাড়া আজ বেঁচে ফিরতে হতো না তাকে। হোটেলে ফিরে মুখে কিছু রুচল না সুমনের, বড় এক ঘটি জল খেয়ে শ্যামবাবুকে গুড নাইট জানিয়ে তাড়াতাড়ি ইয়ারটা শুয়ে পড়ল। রাতটা কাটিয়ে ভালোই ভালো এখান থেকে পালাতে পারলে বাঁচে, কিন্তু সব হিসেব কি আর মানুষের ঠিকঠাক থাকে না ঠিকঠাক হয়। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল সুমনের, চোখ মেলে দেখে হারহীন হয়ে গেল তার। মশারি ছেলে কালো একটা গোল অন্ধকার ঝুঁকে পড়েছে তার মুখের উপর, মাথায় উঠল চুল, লেপ ছুঁড়ে মশারি ছিঁড়ে নেমে পড়লো সে নিচে, চিৎকার করে বলল,
কে কে?
তাকাবেন না সুমনবাবু, অন্ধকারের ভেতর থেকে কে যেন বলে উঠলেন,
লাইটটা জ্বালা না গিয়ে।
সুমন ছুটে গিয়ে লাইটটা জ্বালিয়ে ভয়ে সিঁড়ে উঠল। ঘরে দাঁড়িয়ে আছেন রবিবাবু, ছায়াচিত্র হাউসের জলজ্যান্ত মালিক রবিবাবু। সে মাঝারি হাইট, ফর্সা গান, চোখে হাই পাওয়ার রিমলেস চশমা, ঠোঁটের কোণে বাঁকা হাসি।
হ্যালো,
এ কি আপনি? আপনি এখানে কি করে এলেন? সুমন বলল, আপনি আমার ঘরে ঢুকলেন কি করে?
বলছি, রবীন্দ্রনাথ বললেন, কিন্তু তার আগে বলুন, পালিয়ে এলেই কি বাঁচা যায় সুমনবাবু? আমার স্ত্রীর হাত থেকে বেঁচেছেন, কিন্তু এবার যে আমার তার, তার জন্যই তো কিরকম দেখা হয়ে গেল আমাদের মাঝরাতে। রক্ত জল হয়ে গেল সুভাষ, কাঁপতে শুরু করলো খোলা। আপনি? হ্যাঁ, ঠিকই বলেছেন, শ্যামবাবু আপনাকে রং ইনফরমেশন দিয়েছেন সুমনবাবু। হাসতে হাসতে নিজের স্টাইলেই কথা বলে চললেন রবিবাবু। আমি বাড়ি থেকে পালাই টালাইনি বুঝলেন, আমিও আমার মিসেসের মতো সুইসাইডই করেছিলাম। নদীতে ডেড বডি ভেসে গিয়েছিল বলে কেউ মিস করতে পারেনি আমাকে। শুনুন, কাছে একবার বেঁচে ফিরেছি, কিন্তু এবার বড় কঠিন চক্করে পড়েছে। মাথার চুলগুলো একটা একটা করে দাঁড়িয়ে যেতে লাগলো তার। কি হা করছেন তখন থেকে, গলা সচ্ছেন নাকি আপনি? সুমন চেয়ে রইল। হঠাৎ রবিবাবু গম্ভীর হয়ে গেলেন, গলা বদলে বললেন, শুনুন মশাই, আপনাকে একটু হেল্প করতে হবে। আমাকে? রাইট, আপনার সঙ্গে একটু পুরনো হিসেব চোখানো আছে, এর জন্য আপনি পানি পাতি নিতে আসবেন বলে কবে থেকে হা করে বসে আছি আমি জানেন? হিসেব? এই তো এতক্ষণে গোটা শব্দ ফুটেছে, রবিবাবু বলে চললেন, যত নষ্টের গোড়া ওই আপনারাই। আপনাদের টিভি কোম্পানি আমাদেরকে পথে বসিয়েছে, আমাদের এতদিনের সাথের ব্যবসা ডকে তুলে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাদের। কিন্তু আমরা একা শুধু কেন শেষ হবো চাঁদু? আপনাকেও আমাদের পার্টনার হতে হবে বুঝলেন? ব্যাস, হিসেব সমান সমান। রবিবাবু অট্টহাসিতে ফেটে পড়লেন। সুমন চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো আর ভয় পাচ্ছে না সে। আসলে খুব বেশি ভয় পেলে মানুষের ভয় বোধটাই কিরকম অসার হয়ে যায়, সুমনেরও তাই হয়েছে। কি সুমনবাবু, আমার প্রস্তাবটা পছন্দ হলো না বুঝি? রবিবাবু বললেন, হা করে কি দেখছেন বলুন তো আমার মুখের দিকে? আপনি আমার পার্টনার হলে দুজনে মিলে আমরা আবার হাউসে বসে প্রাণ ভরে আড্ডা মারব। হ্যাঁ, সুমন চেয়ে রইল। আরে কি ভাবছেন মশাই, কিসের ধ্যান করছেন আপনি? আসলে মাথা থেকে সব ভয় সব টেনশন বেরিয়ে গেলে তখন আসল কথাটাই মনে পড়ে যায় সব মানুষের। সুমনেরও মনে পড়ল, মা মহামায়া, একবার না বলতেই বাঁচিয়েছ, আর একবার না হয় বাঁচালে? মায়ের কাছে ছেলে কি এইটুকু আবদার করতে পারে না? সুমনের চোখ জলে ভরে উঠল, সে মন প্রাণ দিয়ে মাকে ডাকতে লাগল।
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্প, যার নাম দেখা হবে মাঝরাতে। লেখক শুভমানস ঘোষ এবং পড়ে শুনিয়েছে সেতু। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আপনি শুনছেন প্রবাস এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি শারমিন। এখন আপনারা যে গল্পটি শুনবেন সেটি লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। আসুন তাহলে প্রথম পর্ব শুনি, তারপর আবার ফিরে আসছি। রাতের বেলায় বাড়িতে কখনোই খুব একটা শব্দ হয় না, কেমন একটা ঝুম ঝুম আবির জড়িয়ে থাকে বাড়ির গা জুড়ে। স্বপ্নে তখন মনে হয় ও যেন ওর বাপদাদার পুরনো প্রায় ভেঙে পড়া বাড়িটাই আর নেই। কেবল বাড়ি কেন, মনে হয় ও যেন আর ওর চেনা পরিচিত পৃথিবীতেই নেই। পুরো পৃথিবীর কাছ থেকে, পরিচিত সব শব্দের কাছ থেকে যেন একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় রাতের বেলা এই বহু পুরনো বাড়ি। স্বপ্নে যাওয়া জায়গা নেই বলে এখানে থাকা, বাবা কিছু রেখে যেতে পারেনি ছেলের জন্য, দাদার আমল থেকে দাঁড়িয়ে থাকা এই বাড়িটাই তাই একমাত্র সম্ভব। এটা যদি কোনোদিন হাত থেকে চলে যায় স্বপ্ন থাকবে কোথায় সেটাও ঠিক করে জানে না। টিউশনের টাকা দিয়ে খাবার দাবার কোনো রকম জুটে যায় ভার্সিটি পড়ুয়া স্বপ্নে, কিন্তু বাকি ব্যাপারগুলো তবু কেন যেন মাঝে মাঝে ছুটে চলে যেতে ইচ্ছে করে বাড়িটা থেকে। বুকের ভেতর কেমন যেন ধরপড় করে ও সন্ধ্যা নামার ঠিক একটু আগে। চারপাশের সব শব্দ, রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ সব থেমে যায় রাত নামলেই, এমনকি ঘড়ি চললেও তাতে শব্দ শোনা যায় না। তখন থেকে থেকে অবাক হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে থাকে স্বপ্ন, কি এমন হয় ওটাতে, কানের কাছে লাগিয়ে শোনবার চেষ্টা করে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে ওটাতে। খুব একটা বন্ধু বান্ধব নেই স্বপনের, আরো ভালো করে বলতে গেলে কোনো বন্ধু বান্ধবই নেই তার। কারোর সাথে কিছুক্ষণ কথা বলতে যে ওর ইচ্ছে করে না তা না, বিশেষ করে এই অদ্ভুত সমস্যাটা বলতে ইচ্ছে হয় অন্য কাউকে, জানতে ইচ্ছে করে অন্য কেউ এটা নিয়ে কি ভাববে, এটা কি স্বাভাবিক নাকি রহস্যময় কোনো কারণ আছে এর পেছনে। গোয়েন্দা গল্প আর ভূতের গল্পগুলোতে এমন রহস্যময় কোনো একটা ব্যাপারের পেছনের কারণ জানতে দুই চারজন বন্ধু মিলে রাতের বেলা অ্যাডভেঞ্চারে যায়। স্বপনেরও ইচ্ছে করে তার কোনো বন্ধুকে নিয়ে রাতের বেলা ভালো করে ব্যাপারটা বুঝে দেখতে, কিন্তু তার বন্ধু থাকলে তবে তো। এভাবে কেটে যাচ্ছিল স্বপনের দিনগুলো, সারাদিন ঘরের বাইরে কাটানো আর রাত হলেই ঘর ঢুকে পড়া, এমন এক আড়ালে ঢুকে পড়া যেখান থেকে বাইরের আর কাউকে দেখতে পাওয়া যায় না, শুনতে পাওয়া যায় না, তখন কেবল বাড়ির চারপাশের কালো পর্দা আর স্বপ্ন, এই দুটো ব্যাপারই থাকে বাড়ির ভেতর আর বাহিরে। ভয়ে কাঁপুনি আসতো আগে মাঝে মাঝে স্বপ্নে, কিন্তু দীর্ঘদিনের অভ্যাসে এই অদ্ভুত ব্যাপারগুলো গাসওয়া হয়ে গিয়েছিল তার। তবে সেটা কেবল সেদিন রাতের ঘটনাটার আগে, আর সব রাতের মতন সে রাতেও একটা বই নিয়ে মনোযোগ দিয়ে পড়ছিল স্বপ্ন, আর তখনই বইয়ের উপরে একটা পোকা এসে পড়ল। সোনালী আর কালো রঙের মিশেলে পোকার শরীরটা এত সুন্দর লাগছিল যে ওটার উপর থেকে চোখ সরাতে পারছিল না স্বপ্ন, আর শেষ পর্যন্ত পারলও না, যতক্ষণ না আরো হাজারখানি পোকা এসে পা থেকে মাথা অব্দি ছেঁকে ফেলল।
চলুন এখান থেকে, চলুন জায়গা করে দিন, পুলিশকে দেখতে দেবেন তো কি হয়েছে।
এত ভিড়ের ভেতরে কাজ করাটাই তো মুশকিল,
দেখুন যতটা পারা যায়, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এখানকার লোকেরা বলছে ওরা নাকি কেউ কখনো এই ছেলেকে দেখেনি, অথচ খোঁজ নিয়ে পরিষ্কার জানলাম এই ছেলেটার বাড়ি এটা, সেখানেই থাকতো, এখান থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতো। কিভাবে মরল বলুন তো ডক্টর?
সারা গায়ে তো দেখছি ছিদ্র হয়ে আছে, মনে হচ্ছে মৃত্যুর আগে ভয়ঙ্কর একটা সময় কাটিয়েছে ছেলেটা। পরীক্ষা না করে ভালোভাবে বলা যাচ্ছে না।
তাহলে পরীক্ষা করুন, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি।
হ্যাঁ হ্যাঁ সেটাই করুন।
তবে প্রথম দেখায় কি কিছু বুঝতে পারছেন মৃত্যুর কারণের ব্যাপারে?
এটা আমার জন্য একেবারেই নতুন একটা কেস, শুধু আমি না আর কোনো ডাক্তারও এমন মৃত্যুর কারণ বলতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এমনকি ফরেন্সিক করলেও ঠিক কতটা তথ্য বের হবে সেটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। আর এমনও হতে পারে কেবল আমি না আর যে কোনো ডাক্তারের জন্যই এটা একটা নতুন কোনো শারীরিক সমস্যা বা মৃত্যুর কারণ তৈরি করতে যাচ্ছে এই মার্ডার কেসটা।
কথাটা একটু অদ্ভুত শোনালো না ডাক্তার, একবার বলছেন অসুখ আরেকবার বলছেন মার্ডার কেস, ঠিক কি বোঝাতে চাচ্ছেন একটু বলেন তো ভালো করে।
আমি আসলে বোঝাতে চাচ্ছি যে এই দুটো কারণের ভেতরে যে কোনো একটা কারণ হতে পারে, আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। তবে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত যে এই ছেলেটির গায়ে কোনো রক্তের ফোঁটা বাকি নেই। আর
রক্ত নেই
সেটাই তো মনে হচ্ছে।
বেশ জটিল।
হ্যাঁ হ্যাঁ জটিল তো অবশ্যই, কিন্তু জটিল এই রহস্য কিভাবে সমাধান করবেন সেটা নির্ভর করছে একেবারে আপনার উপর।
ঠিক আছে ডাক্তার আপনি চলুন, আমি লাশ পাঠানোর ব্যবস্থা করছি।
গফুরের বয়স তখন মাত্র 6 বছর, বেশ কিছুদিন ধরে খাবার নিয়ে যন্ত্রণা ছিল গফুর। মা বাড়িতে বাড়িতে কাজ করে, বাবা নেই, তাই খাবারের উৎস ওই একটাই। তখন অবশ্য এত কিছু বুঝত না গফুর, বুঝতে চাইতও না। তখন তার পেট ভর্তি ছিল কেবল ক্ষুধা আর ক্ষুধা। মায়ের বিরুদ্ধে রোজ হরেক রকম অভিযোগ ভিড় করত গফুরের মনের খাতায়। সেসব কখনো কান্না হয়ে বেরিয়ে আসত, কখনো চুপ করে খিদে সহ্য করে নিত সে। তবে খুব বেশি দিন এমন চলল না। মা কি মনে করে ছোট্ট গফুরকে নিয়ে যেতে লাগলেন তার কাজের জায়গায়। একটু একটু করে অন্যের বাড়িতে কাজ করাটা যে কি সেটা বুঝতে শুরু করলো। খারাপ লাগত না ওর, বেশ ভালোই লাগতো। অন্যদের বাড়িতে সময় কাটত, আর যাই হোক গফুরের চেহারা দেখে হলেও ও বাড়িতে ভদ্রতা করে দুটো খাবার সে রোজ পেত দুবেলা। পেটের খিদা না থাকলে সবকিছুই ভালো লাগে, কেমন যেন স্বর্গীয় লাগে সবকিছু। ঘুম ঘুম আবেশে জড়িয়ে আসে চোখ, আর সে আবেশে রোজ দুপুরে খাবার পর একটু চোখ লাগিয়ে নিত গফুর। ঘুমতো অন্তত 3-4 ঘন্টা, কিন্তু খুব বেশি দিন এই ঘুম টেকে নেই গফুরের কপালে। এই শান্তিটুকুও না, মা হুট করে না বলে কই মরে গেল। গফুরের ঠাই হলো এক বিশাল বাড়ির ছোট্ট সাহেবের সঙ্গী হিসেবে। সেখানে খাবার ঠিক পাওয়া যেত বটে, তবে সে খাবার মুখে তো লাগায়। মনে হচ্ছিল গফুরকে দেওয়ার জন্যই বুঝি বাসার সবচেয়ে বাজে খাবারগুলো রেখে দেওয়া হতো। সানের মেঝেতে শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রবল চেষ্টা করত সে, আর ভাবত একদিন খুব বড় লোক হবে, সব খুব ভালো ভালো হবে, মা ফিরে আসবে, পেট ভরা খাবার পাবেও। সবটা সত্যি হতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি ওকে। হঠাৎ করেই যেন বদলে গেল সবকিছু। বাড়ির সবার চোখের মনি হয়ে উঠল গফুর, বিশেষ করে বাড়ির কর্তার। উনি যেন একটু বেশি খোঁজ খবর নেওয়া শুরু করলেন গফুরের। আর তারপর তারপর একদিন নেই হয়ে গেল গফুর। না, কোথাও নেই সে আর। বনেদি বাড়ি, খেলার সঙ্গী কিংবা গফুর, নিজেকে জানত সে কোথায় গিয়েছে। স্বপ্নে শরীরটা পাওয়া গিয়েছে, কিন্তু গফুরের দেহটা পাওয়া যায়নি, কখনোই পাওয়া যায় না।
কিছু কি খুঁজে পেলেন ডাক্তার?
না, খুব ভালো করে কিছু বলতে পারছি না, এখনো দেখছি। তবে লাশের শরীরে ছোট ছোট ছিদ্রগুলো খুব সূক্ষ্মভাবে করেছে কেউ, মানুষের পক্ষে এটা সম্ভব না।
আচ্ছা, তাহলে কি অন্য কিছু?
অন্য কিছু তো অবশ্যই, কোনো যন্ত্র কিংবা
অলৌকিক কিছুর কথা বলছেন নাকি? আপনি না ডাক্তার, আপনার মুখে এসব কথা ফুটলে তো সমস্যা।
তা ঠিক, কিন্তু মজার কথা হচ্ছে এর গায়ে যে ছিদ্রগুলো সেগুলো দুটো ধারালো দাঁতের সাহায্যে করা। এখন বলতে পারেন এটা কোনো পোকার কাজ, কিন্তু এতগুলো পোকা বা এ ধরনের পোকা, মানে বলতে চাইছি মানুষ ঠেকো পোকাকে কখনো দেখেছেন আপনি? নিশ্চয়ই না। সেক্ষেত্রে
না দেখলে কি সেটা নেই হয়ে যাবে নাকি? হতে হতে পারে নতুন কোনো প্রকারের পোকা।
না না, তা না, এমন কোনো পোকা সত্যিই হয়তো আছে, আমরা এখনো সেটাকে খুঁজে বের করতে পারিনি। কিন্তু তবু
তাহলে আপনার কাজটুকু ভালো করে করেন ডাক্তার, দয়া করে অদ্ভুত কোনো ধারণা নিয়ে বসে থাকবেন না। তার চাইতে যে যে তথ্য পাবেন সেটাই আমাকে জানাবেন। কে করলো সেটা বের করার দায়িত্ব আমার, তবে কি করলো সেটা জানানোর দায়িত্বটা আপনার। আপনি আমাকে না জানালে আমি কিন্তু কখনই এগোতে পারবো না।
অবশ্যই,
তাহলে আজ আসি।
ইন্সপেক্টর আনোয়ার হোসেনের লক্ষ্যটা খুব সহজ, যেটা সামনে দেখা যায় সেটাকে সত্যি বলে মানতে চান আনোয়ার হোসেন। এর চাইতে বেশি কিছু না তিনি শুনতে চান না জানতে চান, তাই প্রচন্ড বিরক্তি নিয়ে ডাক্তার শরাফত করিমের চেম্বার থেকে বেরিয়ে এলেন তিনি। দীর্ঘদিন ধরে এখানে কাজ করা হয় বলে এবারও ডাক্তারের সাথে কাজ করছেন তিনি। শরাফত করিম বেশ পুরনো মানুষ পুলিশের এইসব কাজে, কাজ ভালো বোঝে। তার কাছ থেকে অন্তত এমন উদ্ভট কোনো কথা শুনতে পাবেন আশা করেননি আনোয়ার হোসেন। কিন্তু কি আর করা, বয়স হলে হয়তো এমন ভিন্নতেই ধরে সবার। খোদ বিজ্ঞানের মানুষ যুক্তি দিয়ে এতদিন পথ চলেছেন যে মানুষ, তিনিও বলছেন অলৌকিক কোনো ব্যাপারের কথা। তবু হয়তো এত বিরক্ত হতেন না আনোয়ার হোসেন, তার পুরো বিরক্তি আর রাগে আরও একটু হাওয়া দিচ্ছে একটা পুরনো কেস, গফুর নামের এক শিশুর মৃত্যু। স্বপন নামের যে মানুষটির লাশ পাওয়া গিয়েছে ঠিক সেই বাড়িতেই মৃত্যু হয়েছিল গফুর নামের ওই ছেলেটির। তার মৃত্যুটাও ছিল রহস্যময়, বাড়িটার সম্পর্কে জানতে গিয়ে এসব খবর পেয়েছেন আনোয়ার হোসেন। না, তাতে সমস্যা নেই, একটা বাড়িতে মানুষ মারা যেতেই পারে, হতেই পারে কোনো একটা রহস্যময় ব্যাপারে মৃত্যু ঘটেছে গফুরের। তার কথাটা সেভাবে প্রচার করতে চায়নি বাড়ির মানুষ। তা সে সময় অনেক মানুষ এমনভাবে নিজের বাড়ির কাজের মানুষদের মৃত্যুর খবর চাপা দিতে চাইতো, চাইতো না কারণ সেটা তাদের বাড়ির রেপুটেশনের উপর কোনো খারাপ প্রভাব ফেলে। আর হ্যাঁ, এই ধারাটা রয়ে গিয়েছে আজও। কিন্তু তাতে কি, তাই বলে কি এদের দুজনের মৃত্যুর ভিতর কোনো একটা যোগ থাকতেই হবে? গফুরের কেসটা কি তাও একবার দেখা উচিত আনোয়ার হোসেনের। ফাইলটা নিয়ে একটু হতাশ হলেন তিনি, তেমন কিছু নেই সেখানে। গফুরের নাম, বয়স, বসবাসের স্থান, কে জানে ওখানে আসলেই গফুর নামের একটি ছেলের মৃত্যু হয়েছিল কিনা। মা হারা ছেলে, হতেই তো পারে কোথাও পালিয়ে গিয়েছে। পুলিশের কাছে কেস ফাইল করেছিল গফুরের দুঃসম্পর্কের এক মামা, সে মামাও পরে আর খোঁজ নেওয়ার দরকার মনে করেননি ভাতিজা। সবকিছু কেমন যেন গোলমাল বলে মনে হতে লাগলো আনোয়ার হোসেনের। এক একবার মনে হচ্ছে স্বপন আর গফুর এই দুজনের সাথে কোনো না কোনো একটা মিল আছে, কিন্তু কোথায় যে সেই ছেঁড়া সুতোটার জায়গা সেটাই খুঁজে পাচ্ছেন না তিনি কোনোভাবেই। কোথায় মিল থাকতে পারে অনেক বছর আগে মরে যাওয়া গফুর আর আজকের এই স্বপন নামের লাশটি? প্রথম পর্ব শুনলেন, মৃত্যু নিয়ে এক জটিল ধাঁধা তৈরি হয়েছে আজকের গল্পে। প্রথম পর্ব শুনে কেউ কিছুই বুঝতে পারছেন না, আসুন তাহলে কথা না বলে সরাসরি চলে যাই দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি শারমিন।
এই যে, আপনার নাম কি নিয়ামুল করিম?
হ্যাঁ স্যার, আমি নিয়ামুল। কিন্তু কেন স্যার?
আপনার সাথে কিছু কথা ছিল, একটু এদিকে আসুন তো।
না স্যার, আমি এখন কোনো কথা কইতে পারব না, আমার কাজ আছে। মাত্র কাজে হাত দিছি, এখনই যদি ফাঁকি দেই তাইলে আমার চাকরি একবারে বাদ হয়ে যাব।
আর আমার সাথে না আসলে সোজা থানায় যেতে হবে। এখন বলো কোথায় যাবে, থানায় নাকি একটু পাশে?
স্যার আপনি কি পুলিশ?
হ্যাঁ আমি পুলিশ, এবার আসো।
সেটা আগে বলবেন না স্যার, চলেন। কি জিজ্ঞেস করবেন খালি সেটা বলেন, আমি সব বলতেছি। কিন্তু স্যার আমি কিন্তু কোনো দোষ করি নাই। তাইলে
তুমি কোনো দোষ করনি সেটা ঠিক, কিন্তু তুমি কিছু কথা জানো যেগুলো আমি জানি না। কেবল আমি কেন, আর কেউই জানে না, সেইগুলো আমার জানা দরকার।
ও তাই নাকি স্যার, বলেন কি জানতে চান?
আমি আলফাডাঙ্গার 3 নম্বর রোডের বাড়িটার কথা জানতে চাচ্ছি। ওখানেই তো তুমি কাজ করতে, তাই না?
স্যার কি যে জিজ্ঞেস করেন, কাজ করছি তো, কিন্তু তাই বলে আমি কি আর অত কিছু জানি? বাড়ির ভেতরে কি হয় না হয় সেইগুলা
তুমি অনেক বেশি কথা বলো তো নেমন। আর কে বললো আমি তোমাকে ঘরের ভেতরের কথা বলতে বলছি? তুমি যা জানো সেটাই বলবা। কি জানো তুমি? তুমি যখন ওখানে ছিলে তখন গোপন নামের একটা বাচ্চা ছেলে ওখানে কাজ করতো, তাই না?
কে গোপুর স্যার, চিনি না তো।
তাই স্বপন নামের কাউকেও নিশ্চয় চেনো না?
না স্যার, এই নামেও কাউকে চিনি না।
কিন্তু আমি যতদূর জানি তুমি জানতে তোমার সাহেবের একটা ছেলে ছিল, তোমার থাকার সময় হয়েছিল সে, হয়তো তুমি কাজ করতে বাইরে, কিন্তু এতটুকু নিশ্চয় জানো যে তোমার সাহেবের কোনো ছেলে আদৌ ছিল কিনা?
তা একজন তো ছিল স্যার, গফুর তো তারা রাখার জন্যই, না হলে গফুর একা একা কি করবে বলেন?
নিয়ামুল তুমি ঝেড়ে গেছো তো, এইরকম আবল তাবল বলতে থাকলে আমি কিন্তু তোমাকে সত্যি জেলের ভিতরে নিয়ে যাব। তখন না থাকবে তোমার চাকরি, না থাকবে আর কিছু।
আচ্ছা স্যার, আচ্ছা 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 স্যার, বলতেছি স্যার, স্যার কিন্তু আমি কিন্তু স্যার তেমন কিছুই জানি না।
কতটুকু জানো তুমি, যেটা জানো সেটাই বলো।
আমি আফসার সাহেবের কাছে গেছিলাম কাজের জন্য, উনি আমাকে বললেন এখন তো তার কোনো কাজের লোক লাগবে না, তা গাড়ি চালানোটা ইচ্ছা করলে শিখতে পারবো।
আফসার সাহেব মানে তোমার এই বাড়ির সাহেব, তার বাড়ি ছিল এটা?
না, তার বাবা বানাইছিলেন ওই বাড়ি, বাড়িতে সাহেবের কোনো হক ছিল না, তাই সব সময় একটু গোমরা হয়ে থাকতেন। বাড়ির কথা মাঝে মাঝে মনের কষ্টে আমারে বলতেন, খুব চিন্তায় থাকতেন বাড়ি না থাকলে কি হবে সেইটা নিয়ে।
কেন, বাড়িটাকে কেন দেননি তার বাবা? মানে আফসার সাহেবের বাবা তার বাড়ি কাকে দিয়ে গিয়েছিলেন?
আমি তো ছোট মানুষ স্যার, খুব ভালো করে কিছু জানি না। আফসার সাহেব যা বলছিলেন ততটুকুই জানি। স্যার গাড়ি কেনার পরে আমি ড্রাইভার হয়ে গেলাম। এরপর থেকে মাঝে মাঝে রাত করে মাতাল হয়ে বাড়ি ফিরতেন সাহেব, তখন আমি তাকে নিয়ে আসতাম। বেগম সাহেব তখন সাহেবের সাথে থাকতেন না।
কেন, কিছু হয়েছিল নাকি?
বেগম সাহেবের তো বাচ্চা হওয়ার কথা ছিল, সেটা নিয়ে খুব চিন্তায় ছিলেন সাহেব।
কেন, সেই সন্তান তো তোমার সাহেবেরই ছিল, তাহলে সেটা নিয়ে খুশি ছিলেন না কেন তিনি?
খুশি কেমনে থাকবে বলেন স্যার, সাহেবের আব্বা তো সম্পত্তির সব কিছু সাহেবের ছেলেকে দিয়ে গেছিলেন, কিন্তু ডাক্তার সাহেব বলছিলেন সেই ছেলেকে নাকি বাঁচানো সম্ভব না।
কেন কেন?
বেগম সাহেবের শরীর খুব খারাপ হয়ে গেছিল, ডাক্তার বলে দিছিল হয় ছেলেকে বাঁচানো যাবে না হলে মাকে। বেগম সাহেবরে খুব ভালোবাসতেন সাহেব, কিন্তু ডাক্তার বলে দিছিল এইবার বাচ্চা না হলে পরে আর বাচ্চা দিতে পারবে না বেগম সাহেবা। অনেক চেষ্টা করেও লাভ হয়নি। এখন বেগম সাহেবা একদিকে, আর একদিকে সাহেবের শেষ সম্বল তার বাড়ি, এইটাও চলে গেলে রাস্তায় দাঁড়াইতে হইতো সাহেবরে।
তোমার সাহেবের অন্য কোনো টাকা পয়সা ছিল না, মানে ইনকামের কোনো রাস্তা
ছিল? সাহেবের বাবা আগে থেকেই জানতেন সাহেবরে দিয়ে কিচ্ছু হবে না, ছোটবেলা থেকেই কোনো কাজে মন ছিল না তার, একদম কুইরা। বাবার যা কিছু ছিল একটু একটু করে সব হারাইছে সাহেব, তাই এইসব ভাইবা নিজের নাতিরই দিয়ে গেছিল সব কিছু তিনি, কিন্তু এই করতে গিয়ে এই ঝামেলাটা হইল।
তাহলে শেষ পর্যন্ত কি করলো তোমার সাহেব, কি সিদ্ধান্ত নিলেন তিনি, ছেলেকে বাঁচলেন মানে সম্পত্তি নাকি ভালোবাসার স্ত্রীকে?
বেগম সাহেবা মারা গিয়েছিলেন, সাহেবের হাত থেকে বাড়িটা যায়নি, ছেলের পালক হিসাবে আবার সবকিছু পেয়ে গিয়েছিলেন সাহেব, কিন্তু মনে তো তার একটুও সুখ ছিল না, খুব চুপচাপ থাকতেন সব সময়। আর সেই সময় হঠাৎ কি এক আজব চিন্তা ঢুকলো সাহেবের মাথায়, প্রতি শুক্রবার টিভি সেন্টারের পাশের বস্তিতে যাওয়া শুরু করলেন তিনি।
সেখানে কেন?
হ্যাঁ আমি ঠিক জানি না স্যার, তবে একটু একটু করে কেমন যেন বদলাইতে থাকলেন সাহেব। একদিন আমার ডাইকা বললেন, শ্যামল আজ থেকে তোমার আর আসতে হবে না, আমার এতদিনের চাকরি হঠাৎ করে চলে গেল। আমি প্রথম খুব ভয় পাইছিলাম স্যার, ভাবছিলাম কি না কি করে ফেলাইলাম।
তোমার দোষটা কি ছিল, কিছু বলেনি তোমার আফসার সাহেব?
না স্যার, তবে আমি লুকাই লুকাই গেছি একদিন, অনেক দিন ধরে ছিলাম তো স্যার, মায়া জন্মায় গেছিল, তাই আর সামলাইতে পারি নাই নিজেরে, চলে গেছিলাম সেই বাড়িতে।
গিয়ে কি দেখলে
স্যার? কি দেখলাম সেইটা কিভাবে বলবো, গিয়া দেখি পুরা ঘর আন্ধার, ভিতর থেকে বাচ্চা মানুষের কান্না আসতেছে। এর আগে বাচ্চাটারে রাখার জন্য রহিমা বুয়ারে রাখা হয়েছিল, কিন্তু গিয়া দেখি সে সেখানে নাই, ঘরের জানালা খোলা ছিল, সেখান থেকে উঁকি মারছিলাম, মাইরা দেখলাম।
কি দেখলে?
দেখলাম পুরা ঘরটায় সাই সাই কি সব জানি পয়সা আছে, বললে বিশ্বাস করবেন না স্যার, সেখানে একটা হারও পয়সা ছিল, আর সেইটা নিয়ে খেলতেছিল ছোট সাহেব।
হার? কিসের হার?
জানি না সাহেব, কিন্তু হাঁস মুরগির কিছু না, মনে হইতেছিল মানে
কি কি মনে হচ্ছিল,
মানুষের হাড় বইলা মনে হইতেছিল স্যার। আমি বাচ্চাটারে ওইখানে রাখতে চাই নাই, তাই
কি থেমে গেলে কেন, তুমি কি ভেতরে গিয়েছিলে বাড়িটার ভেতরে?
যাইতে চাইছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে কেমন যেন সব আন্ধার হয়ে গেল, কিছুই দেখতে পাইতেছিলাম না, পরে জ্ঞান ফিরা পাইছি আমার বাড়ির ভেতরে, আমি খুব ভয় পাইছি স্যার, আর থাকি নাই ওইখানে, আর কখনো যাই নাই।
কফুর কি তুমি যখন ছিল তখন ছিল?
কফুর ছিল রহিমা বুয়ার ছেলে, খুব ভালোবাসতো বুয়া তারে, ছেলেরে নিয়েই তো আসতো সাহেবের বাড়িতে। ছোট সাহেব জন্মানোর পর যে কয়দিন আমি ছিলাম, দেখছি গফুর নজর রাখতো ছোট সাহেবের উপরে।
পরে কি রহিমা বুয়া?
জানি না স্যার, আপনি যদি চান তাহলে কথা কইতে যাইতে পারেন রহিমা বুয়ার সাথে।
সে কি এখনো বেঁচে আছে?
তা জানি না স্যার, কিন্তু গফুর যে মারা গেছে সেটা আমি জানতাম।
রহিমা বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানো না, অথচ গফুর মারা গেছে সেটা জানতে কিভাবে জানলে?
ওর এক মামা ছিল, সে জানাইছিল।
সেই মামা কি রহিমার সম্পর্কে কিছু বলে নাই তোমাকে? আর কি বলেছিল সে তোমাকে?
আমি তখন স্যার অন্য এক জায়গায় দারোয়ানের চাকরিতে ঢুকছি, হঠাৎ একদিন এক কালো মতন এক লোক আমার জিজ্ঞেস করলো গফুর সম্পর্কে কিছু জানি কিনা, আমি বললাম জানি না, তখন সে আমারে বলল যে গফুর হঠাৎ মারা গেছে, আর তারে নাকি মারছে আফসার সাহেব।
সে কিভাবে জানলো সেটা?
তা তো জানি না স্যার, আমি রহিমা সম্পর্কেও জানতে চাইছিলাম।
সেটা নিয়ে কিছু বলেনি?
না, সে বলল রহিমা তার আত্মীয়, কিন্তু তাদের ভিতর বনিও না হইতো না, তাই তার খোঁজ রাখতো না। তবে গফুরের সাথে নাকি সবসময় যোগাযোগ ছিল তার, আর তাই গফুর হঠাৎ উধাও হয়ে যাওয়ার পরে খোঁজ নিতে আসলেন তিনি। উধাও হওয়ার আগে নাকি গফুর তারে কইছিল কি নাকি অদ্ভুত আর আচানক জিনিসের কথা।
তুমি জানতে চাও না কি সে আচানক জিনিস?
না স্যার, আমি আর কিছু জানতে চাইনি। যেখান থেকে চলে আসছি সেইখানে কি হইতেছে সেইটা জানি না, আমি কি করবো স্যার বলেন। তাছাড়া ওই দিন ওই ঘরের অবস্থা দেখার পর আমার আর কিছু জানার ইচ্ছা ছিল না, আমি খুব ভয় পাইতে শুরু করছিলাম স্যার।
আচ্ছা, ওই লোকটা কোথায় থাকে কিছু জানো?
না স্যার, জানি না আমি।
তুমি তোমার ফোন নাম্বারটা দাও তো। আর যদি কিছু জানার থাকে তাহলে আমি কল দেবো তোমাকে। আর তুমি কিন্তু ভয় পেও না আর পালিও না, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, এই কিছু তথ্য জানার জন্য এসেছিলাম আমি।
স্যার, আমি আপনাদের রহিমাবু আর থাকার জায়গাটা বলে দিতে পারবো।
তাই? আচ্ছা দাও। আর শোনো, তোমার আফসার সাহেব কোন বস্তিতে কোথায় যেতেন সেটাও তো তুমি জানো, একটু দেখিয়ে দিয়ে আসতে পারবে আমাকে? ওখানে গেলে মনে হচ্ছে কিছু ব্যাপার জানতে পারবো, অন্তত উনি ঠিক কি করছিলেন ওই বস্তিতে সেটুক জানা যাবে।
আচ্ছা স্যার, আমি আপনার ফোন ধরবো। তবে স্যার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা কি করবো?
বলো বলো, কি জানতে চাও?
স্যার তেমন কিছু না, আসলে হয়েছে নাকি সেইটাই জানতে চাচ্ছিলাম।
যতদূর মনে হচ্ছে তোমার সাহেবের ছেলেটাও মারা গেছে, সে ওইখানেই থাকতো ওই বাড়িতেই, কিন্তু কেউ তাকে চিনতই না, আশেপাশের মানুষ নাকি তাকে কখনো দেখেইনি, কখনো নাকি ওই ঘরেই থাকেনি সে, বাড়িটা নাকি ফাঁকাই ছিল সবসময়।
কি আচানক কথা!
আচ্ছা নিয়ামুল, আমি তাহলে আজকে যাই।
ঠিক আছে স্যার।
ঠিক আছে নিয়ামুল। ও আরেকটা কথা, ওই যে তোমার আফসার সাহেবের যে ছেলেটা, তার নাম কি স্বপন ছিল?
না স্যার, তার নাম ছিল বুলবুল।
থমথমে একটা পরিবেশ, চারপাশে গাঢ় কালো অন্ধকার। একটু আগে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হয়েছে। বস্তি এলাকা এমনিতেই নোংরা আর ঘিঞ্জি হয়ে থাকে, আর এই বৃষ্টি সেটাকে করে দিয়েছে আরো বেশি নোংরা। এক একটা পা ফেলতেও কেমন যেন গা শিউরে উঠছে পুলিশ অফিসার আনোয়ার হোসেনের। তার জীবনে অনেক কেস সলভ করেছেন তিনি, কিন্তু এমন কোন রহস্যময় কেসের মুখোমুখি হননি তিনি কোনোদিন আর। তবে কেবল রহস্য দিয়েই ভরা না, পুরো ব্যাপারটাতে যেন একের পর এক প্যাচ আসছেই কেবল। কেসটা এখন অনেকটা পেঁয়াজের পরতের মতন মনে হচ্ছে তার। এক পরত অনেক কষ্ট করে খুলছেন তিনি, তো আরেকটা পরত এসে সামনে দাঁড়াচ্ছে। আর সেই পরতগুলোর একটা পরত খুলতেই আজ টিভি সেন্টারের এই বস্তিতে এসেছেন তিনি। সমস্যা শুরু হয়েছিল স্বপন নামের এক ছেলের মৃত্যুর মাধ্যমে, যার আইডি কার্ড আছে, যথেষ্ট প্রমাণ আছে ওই তিনতলা বাড়িটাতে থাকার। অথচ এতদিন ধরে ওখানে থাকার পরেও কেউ তাকে চেনে না, আশেপাশের কোনো মানুষই না। হয় এখানে সবাই মিথ্যা বলছে, না হলে ছেলেটার বাড়িতে থাকতোই না। ছেলেটার থাকার যথেষ্ট প্রমাণ যেহেতু ওখানে আছে, তাহলে কি বাকি সবাই মিথ্যা বলছে? সেটা তো বিশ্বাসযোগ্য না। তাহলে প্রশ্ন কেবল এই একটা না, এরপর এলো ওই বাড়িতে আগের একটি মৃত্যুর রহস্যময় ঘটনা, কিংবা বলা যায় দুইটি মৃত্যুর ঘটনা। গফুর নামের কেউ একজন মারা গিয়েছে বাড়িতে, বাড়ির লোক সেটাকে চাপা দিতে চেয়েছে। নিয়ামুলের কথা সত্যি হলে সেখানে কেবল গফুর না, তার মা রহিমার মৃত্যু হয়েছিল, আর সেই দুজনের লাশ চাপা দেওয়ার উপায় হিসেবেই হয়তো আগুন ব্যবহার করা হয়েছিল। নিয়ামুল পরে গিয়ে ছাই দেখতে পেয়েছিল, সেটা হয়তো আর কিছু না, রহিমা আর গফুরের লাশের ছাই। আর এই সব কিছুর সাথে হয়তো কোনো একটা সম্পর্ক আছে আফসার সাহেব আর তার স্ত্রীর। কেন বারবার এই বস্তিতে আসতেন আফসার সাহেব? কি করতে আসতেন? কার কাছে আসতেন? আনোয়ার হোসেন খুব সাবধানে নিজের জুতো জোড়াকে কাঁদার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে করতে চলতে লাগলেন। কেন যেন তার মনে হচ্ছিল বারবার এই পুরো ঘটনাকে এক সুতো জুড়ে কেউ বাঁধতে পারে, সে ওই বস্তির মানুষটি যার কাছে আফসার সাহেব আসতেন। কিন্তু কার কাছে আসতেন আফসার সাহেব?
আমি কিছু জানি না বাবা, আমার কাছে আর আইসো না, তেনারা পছন্দ করেন না এসব।
তেনারা মানে কারা পছন্দ করে না?
তাদের কথা শুনলে আপনি বিশ্বাস করবেন না, আপনারে বলা যাবে না।
আমি বিশ্বাস করব, বলুন।
না, আপনি করবেন না, আপনি বুক ভরা অবিশ্বাস নিয়েই এখানে এসেছেন। তেনারা আমাকে আগেই সব জানিয়ে দিয়েছেন।
আপনার কাছে আফসার সাহেব আসতেন?
দেখেন স্যার, আপনাকে কোনো কথা বলার নিয়ম নাই, আর তেনারা বারবার করে বলে দিয়েছেন আপনার সাথে যেন কোনো কথা বলা না হয়। আপনাকে তো কিছুই বলা সম্ভব না আমার।
এক্ষুনি আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি, সেটা কি জানেন আপনি?
কেন করবেন, কি দোষে? সব কিছুই তো আপনি ভেবে ভেবে বের করেছেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্বপন নামের এক ছেলের মৃত্যু নিয়ে গিয়েছিলেন, ছেলেটা কোথা থেকে আসলো, কিভাবে মরলো, কোনো খোঁজ পেয়েছেন আজ পর্যন্ত? কিচ্ছু পাননি। আর ওই যে রহিমা আর তার ছেলে গফুর, কাউকে খুঁজে পেয়েছেন? গিয়েছিলেন তো নেয়ামুলের দেওয়া ঠিকানায়, কেউ ছিল সেখানে? ছিল না। আর এই যে নেয়ামুল, সে কোথায়? সেও তো এখন নেই। তাহলে কোথা থেকে প্রমাণ খুঁজে আমাকে গ্রেপ্তার করবেন আপনি?
নেয়ামুল নেই মানে? ওর সাথে তো কালকেও আমার কথা হলো, বললো আমার সাথে যোগাযোগ রাখবে।
ও নেই আনোয়ার সাহেব, ও নেই।
নেই মানে কি? এভাবে হুট করে নেই হয়ে যাওয়া যায়? আমি ওকে এক্ষুনি ফোন দিচ্ছি, এই যে নাম্বার।
The number you are calling cannot be reached. Please try again later. Thank you. আপনার ডায়াল করার নাম্বার।
ওটা বন্ধ।
বুঝেছি, আপনারা সবাই এক হয়ে কাজ করছেন। ভুল তথ্য, ভুল মানুষ, উফ, আমি কত বোকা।
হ্যাঁ আনোয়ার সাহেব, আপনি অনেক বোকা। এখনো আপনি বুঝতে পারছেন না যে নেয়ামুল কোনো মিথ্যা কথা বলেনি। নেয়ামুল পালিয়ে যায়নি, ও মারা গিয়েছে। কাল রাতেই ওর মৃত্যু হয়েছে।
আর ওকে মেরে ফেলেছে?
সবই তেনাদের কাজ, আমি নিমিত্ত মাত্র। ঠিক এই একই কথাটা বলেছিলাম স্ত্রীকে হারিয়ে পাগল হয়ে যাওয়া আফসার নামের মানুষটিকেও। উনি অবশ্য আমার উপরে বেশ ভরসা করেছিলেন।
তারপর তারপর আপনি কি করলেন?
আপনি এখন এখান থেকে চলে যান, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক।
কিন্তু এই পুরো রহস্যের সমাধান একমাত্র আপনার কাছেই আছে।
রহস্য? রহস্য কোথায়? কোনো রহস্য নাই আনোয়ার সাহেব, একটু মন দিয়ে ভাবলেই বুঝতে পারবেন। কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমরা সবাই সেটা করি। আপনি করেন, আমি করি,
মানে
এই যে আপনি এতটা দূর থেকে এই কাদার মাঝে বস্তিতে আমার ভাঙা ঘরে এসেছেন, কেন এসেছেন বলতে পারেন? কারণ আপনি জানতে চান, আপনি জানতে চান কেন এমন হয়েছে, কেন স্বপন নামের কেউ একজন মারা গিয়েছে, কেন কেউ তাকে চেনে না। আমি আপনাকে কিছুই বলবো না, শুধু এটাই বলবো কিছু করার আগেই এই কথাটা মাথায় রাখবেন।
এটাই যে কিছু পেতে হলে কিছু দিতে হয়?
হ্যাঁ তাই, কে জানে, হয়তো আমি কিছু না বললেও এই একটা কথা দিয়ে আপনি ঠিক বুঝতে পারবেন কি হয়েছে।
আর কেস?
সব কেস তো সমাধানের জন্য না আনোয়ার সাহেব, কিছু কেসের জন্মই হয় না শেষ হওয়ার জন্য। সব কিছুর সমাধান যদি থাকতই, তাহলে কি আর আপনাদের পুলিশের উপরে এত অভিযোগ থাকতো সাধারণ জনগণের?
আমি আসছি।
আসুন। তবে আনোয়ার সাহেব,
বলুন।
আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারলাম না, তবে একজন আপনাকে সাহায্য করতে পারবে এই ব্যাপারে।
কে সে?
আপনার মেয়ে।
বছর দুয়েক হয়েছে আনোয়ার হোসেন একলাই থাকে, বাসায় কেউ নেই তার। প্রত্যেকটি মানুষই নিজের জীবনের প্রতি যে একটা মায়া থাকে, কিছু পিছুটান থাকে, সেটা তার নেই। আর তাই খুব দ্রুত খুব কঠিন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে সময় লাগে না তার। না আছে নিজের জীবন নিয়ে কোনো ভয়, না আছে তার সাথে জড়ে থাকা অন্য কোনো জীবনকে নিয়ে বাড়তি চিন্তা। কে করে বা থাকবে তার সাথে, কারো জীবন আর জুড়েই নেই। মেয়ে নাবিলা জন্মের 3 মাস পর মারা যায়, আজ থেকে 3 বছর আগে। স্ত্রী রিমি অনেক চেষ্টা করেছিল মেয়েকে বাঁচাতে, তার কর্তব্যপরায়ণ স্বামীকে বোঝাতে যে তাদের মেয়েটা অসুস্থ, কিন্তু কিছু করার ছিল না আনোয়ার হোসেনের। মেয়ের প্রচন্ড নিউমোনিয়া হয়েছিল, সেখান থেকে বাজে রকম লাংসের সমস্যা, সেটা সারিয়ে তুলতে গেলে প্রচুর টাকার দরকার ছিল তার, কিন্তু সেটা ছিল না আনোয়ারের। কিভাবে বা থাকবে? কোনোদিন টাকা পয়সা জমানোর দিকে তাকানোর অবসর মেলেনি তার। বাবার কথা সবসময় কানে বেঁধেছে, দেশের জন্য কাজ করে যেতে হবে সৎ আর বিশ্বস্ত সেনা হিসেবে, সেটাই করে গিয়েছে আনোয়ার সবসময়। ফলে একবারের জন্যও মনে পড়েনি যে এর বাইরেও কিছু থাকতে পারে, কিছু একটা সমস্যা যে আসতে পারে এমনটা কল্পনাতেও ভাবেনি আনোয়ার। সে ভালো হয়ে থেকেছে সবসময়, ভেবেছে তার সাথে কিছু হলে ভালো কিছু হবে, কিন্তু না সেটা হয়নি। কিন্তু কে জানে, হয়তো এটাই ভালো হয়েছে। আর কেউ বাকি থাকে তার জন্য অপেক্ষা করার মতন, চিন্তা করার মতন বা ভাবার মতন? মা তো মরে গিয়েছিল আরো অনেক আগে। এরপর জীবনে এসেছিল রিমা। রিমা আর তার সংসার জীবনে সুখের ছিল না তা না, বেশ হেসে খেলে যাচ্ছিল টোনাটুনির সংসার। মাঝে মাঝে মনে হচ্ছিল আনোয়ারের হয়তো একটু একটু করে কোনো বন্ধনে আটকে যাচ্ছেন তিনি। আর ঠিক সেই সময় তাদের ঘরে এলো নাবিলা। আরো একটু বেশি গভীর হয়ে গিয়েছিল তাদের দুজনের ভেতরের সম্পর্কটা, আর সেই সম্পর্কটা হঠাৎ করেই যেন ভেঙে পড়ল নাবিলার মৃত্যুর পর। মেয়েটা তখন কোনো রকমে বাবা আর মা শব্দটা বলতে পারত, বাঁচানো গেল না তাকে। অনেক বলে কয়েও না, পুলিশের কাছে অনেক শক্তি থাকে, যা খুশি তাই করতে পারে পুলিশ। সবসময় নিজেকে এত শক্তিশালী বলে মনে হতো, সে আনোয়ার নিজে কেমন যেন কেঁচে হয়ে গিয়েছিল মেয়ের মৃত্যুর পর। মন মরা হয়ে থাকতো সব সময়। রিমার অবস্থা আরো বেশি শোচনীয় ছিল। কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছিল না যে আনোয়ারের কোনো দোষ নেই এতে। তার মেয়েটা যে নেই, ছোট্ট পুতুলটাকে যে একলা রেখে আসতে হচ্ছে অন্য কোথাও, সেটা বোঝার মতো অবস্থাও ছিল না রিমার। মাঝে মাঝে ডুকরে কেঁদেও ছিল সে, কেবল বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিল। রিমা নাকি আনোয়ার, কে কাকে সামলাবে? দুজনের ভেতরে ঠিক হওয়ার, স্বাভাবিক একটা জীবন শুরু হওয়ার কোনো আগ্রহ যেন ছিল না। আর একটা সময় এই অদ্ভুত কষ্টের জায়গাটা চলে গেলে সেখানে চলে আসে নীরবতা। সবাই এসে বলে গেল তাদের দুজনকে আরেকটা বাচ্চা নিতে। না রিমা না আনোয়ার কারো মুখে কোনো কথা ফোটেনি। চেষ্টা যে তারা করেনি সংসার বাঁচানোর, বিয়েটাকে বাঁচানোর তা না, কিন্তু শেষমেশ একদিন সব শেষ হয়ে গেল যখন তার কাছে এসে মুক্তি চাইল রিমা, একেবারের জন্য মুক্তি। না বলতে পারেনি আনোয়ার রিমাকে, আর কিভাবে বা বলতো সে, কোন অধিকারে বলতো? কোনো কিছু কি সে করতে পেরেছিল নাবিলাকে বাঁচাতে? একটু মনোযোগ দেওয়ার দরকার ভাবিনি সে, মেয়ের হাতটা একটু হাতে নেওয়ার দরকার ভাবিনি, এমন কাউকে ছেড়ে তো চলে যাওয়ারই কথা। তাই একদিন যখন রিমা চলে গেল, তখন একটা কথাও বলেনি আনোয়ার, খুব শান্তভাবে কেবল বলেছে যাও। তারপর আর পেছনে তাকানোর অবসর হয়নি আনোয়ারের। রিমা আবার নতুন করে সংসার পেতেছে, এক সন্তান নিয়ে বেশ ভালো আছে সে। তার স্বামী এখন পুরো খেয়াল রাখে রিমা আর তার সন্তানের। আনোয়ারের মতো এতটা দায়িত্বজ্ঞানহীন না সে। আনোয়ার নিজের দিকে আর ফিরে তাকায়নি, একটু বসে থাকার সুযোগ দেয়নি নিজেকে। হয়তো সেটা দিলে ভেঙে পড়ত একেবারে সে, কিন্তু জীবন কাউকে ভেঙে পড়তে দেয় না, একবার ভেঙে পড়লে সে আর জীবিত থাকে না। তেমন হতে চায়নি আনোয়ার, সব হারিয়ে আবার রূপ দিয়েছিল নিজের কাজে। যে কাজ তাকে কষ্টটুকু ভাগ করে দিয়েছে, সেই কাজের কাজ থেকে পুরোপুরি সমাধান উসুল করতে চেয়েছে সে, কিন্তু পেরেছে কি? রিমাকে ভুলতে পেরেছে? আর তাদের মেয়ে নাবিলাকে? না পারিনি, ভুলতে পারিনি, কিন্তু তাতে কি? আনোয়ার তো বেঁচে আছে, বেশ আছে সেই জীবনে, বেশ ছিল। কিন্তু আজ টিভি সেন্টারের পাশের বস্তির সেই ফকিরের কথা শোনার পর আমার কেমন যেন একটা নেশায় বুধ হয়ে পড়লো আনোয়ার। অনেকদিন হলো সিগারেট ছেড়ে দিয়েছে সে, অনেকদিন হলো কোনো রকম মদের ধারে কাছেও যায় না, কিন্তু ফকিরের সেই কথার পর আর নিজেকে থামাতে পারলো না সে। না জেনেই হয়তো আনোয়ারের সবচেয়ে কষ্টের জায়গাটায় হাত দিয়ে ফেলেছে ফকির, কিংবা কে জানে হয়তো জেনে শুনে এটা করেছে সে, যাতে করে সে পুরোপুরি ভেঙে পড়ে, যাতে করে এই কেসের সমাপ্তি হয়ে যায় এখানেই। কিন্তু সেটা কি হতে দেবে আনোয়ার? হাতে সিগারেটটা শেষ করে গা ঝাড়া দিয়ে ওঠে আনোয়ার, কিন্তু হাতগুলো কেমন যেন আটকানো আটকানো মনে হলো তার। মনে হলো কেউ যেন হাতের সাথে চেয়ারটাকে আটকে রেখে দিয়েছে আঠা দিয়ে। কি করা যায় এখন? এমন হচ্ছে কেন? কেউ কি ইচ্ছে করে তার সাথে এমন করছে, নাকি হঠাৎ করে নেশা করার ফল এটা? কষ্টের নেশা ছাড়িয়ে বেঁচে উঠতে গিয়ে কি অন্য নেশায় পড়ে গেল সে? এমন সময় হঠাৎ করে পাশের টেবিলের গ্লাসটা হুট করে পড়ে গেল, আর তার ভেতরে থাকা পানিগুলো ছড়িয়ে পড়লো চারদিকে। একটু ঝাপসা চোখে সেই পানিগুলোর দিকে তাকিয়ে থাকলেন ইন্সপেক্টর আনোয়ার হোসেন। পানির রং ধীরে ধীরে যেন টকটকে লাল হয়ে গেল, আর তারপর সেটা ছড়িয়ে যেতে লাগলো। অনেকে যেন ইচ্ছে করে সেগুলোকে ছড়িয়ে দিচ্ছে কেউ, কিন্তু কে কে করছে এমন? পানির রং লাল করে দেওয়া, পানিটাকে ছড়িয়ে দেওয়া চোখের ভুল না তো? আরো একটু চোখ করছে সামনের দিকে তাকালেন আনোয়ার হোসেন। না এখনো ঠিক একই রকম লাল হয়ে আছে পুরো পানিটা, আর সেই সাথে ঠিকই ইচ্ছে মতন একটু একটু করে ছড়িয়ে গিয়ে মেঝেতে অক্ষরে জন্ম নিচ্ছে যেন সেগুলো। অপেক্ষা করতে লাগলেন তিনি দেখার জন্য, কি এমন লিখতে চায় কেউ তাকে উদ্দেশ্য করে? তার তো কেউ নেই, তাহলে কে তাকে কিছু বলতে চায়, কে তার সাথে কথা বলতে চায় রাতের বেলা? কিন্তু অপেক্ষার বাঁধ ভেঙে পড়তে লাগলো তার। এতটা সময় নিয়ে কে লিখছে? শেষ পর্যন্ত অবশ্য লেখককে থামতে হলো। চোখ কুঁচলে সামনে আরেকবার তাকালেন আনোয়ার সাহেব। সাদা মেঝেতে লাল রঙের পরিষ্কার ভাবে লেখা, বাবা আমাকে ডেকে নাও, আমাকে ডেকে নাও, আমি তোমাকে সাহায্য করব। স্বপন আর গফুরকে খুঁজছো তুমি? ওরাও চাইছে তুমি ওদেরকে খুঁজে পাও। তুমি চাইলে ওদের সাথে কথা বলিয়ে দিতে পারি আমি, শুধু আমাকে ডেকে নাও। লেখাটা পড়া শেষ হতেই চিৎকার করে নিজের মেয়েকে ডাকলেন আনোয়ার হোসেন।
নাবিলা, নাবিলা, মা আমার!
কিন্তু আর কোনো লেখা ফুটে উঠল না মেঝেতে, বরং লাল রংটা উধাও হয়ে যেতে লাগল। তার বদলে সাদা মেঝেতে পড়ে রইল বর্ণহীন পানি। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল, এখনো যেন রহস্যের জটই খুলছে না। আমরা যেন গোলক ধাঁধার মধ্যে আছি, এই মৃত্যু ধাঁধার থেকে বের হওয়া যাচ্ছে না। আসুন তাহলে দেখি ইন্সপেক্টর আনোয়ার এই রহস্যের সমাধান করতে পারে কিনা। চলুন তাহলে শেষ পর্ব শুনবো। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি স্বামী।
তুমি কি আমার সাথে কথা বলতে চাচ্ছ না? না চাইলে সেটা তো আমার কষ্টটা একটু বাড়বে। তুমি তো এখন ভালোই আছো, আমি চাই তুমি ভালো থাকো। তোমাকে আমি ভালো রাখতে পারিনি সেটা আমার ব্যর্থতা, কিন্তু কিন্তু তাই বলে আমাদের মেয়ে কিছু একটা চেয়েছে সেটা করতে তুমি না করতে পারো না রিমা।
আমি কোনো কিছু করতে পারবো না তোমার জন্যে, তবে যদি নাবিলা কিছু চেয়ে থাকে আমার কিছু বলার নেই।
কিছু বলার নেই মানে? আমি কি তাহলে না ধরে নেব?
নাবিলা কিভাবে কথা বললো তোমার সাথে?
আমি কিছুদিন আগে একটা নতুন কেসে।
তোমার কেস নিয়ে কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। এটা ছাড়া যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো।
ব্যাপারটা কেসের সাথে রিলেটেড, এই ব্যাপারগুলোতে আমি একদম বিশ্বাস করি না সেটা তুমি জানো। তুমি এর আগেও আমাকে বলেছো কোনো পীর ফকিরের কাছে যেতে, মানে নাবিলার ওই সময়।
তারপর?
একটা ছেলে মারা গিয়েছে, সে কিভাবে মারা গিয়েছে সেটা এখনো কেউ বুঝতে পারেনি, বোঝাটা একেবারেই সম্ভব হচ্ছে না। আর শুধু সে না, আরো দুজন মানুষের মৃত্যু হয়েছে, সেটা অবশ্য অনেক আগে। এ সম্পর্কে যারা জানে তারা কেউই বেঁচে নেই। শেষ একজন ছিল, সেও মারা গিয়েছে 3 দিন আগে, একজন ফকির এই ঘটনাগুলোর সাথে জড়িত। উনি আমাকে বললেন আমার মেয়ের সাথে কথা বলতে, নাবিলা নাকি আমাকে রাস্তা দেখাবে, সব উত্তর বলে দেবে। আমি তখনও বিশ্বাস করিনি।
বিশ্বাস না করাটাই স্বাভাবিক, তোমার মতো মানুষ জীবনে কেবল চোখের সামনে যা ঘটেছে যেটাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা বাদে আর কোনো কিছুই বিশ্বাস করে না।
আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, রেগে থাকাটাই স্বাভাবিক। আমি কাল ঘরে ফিরে আর কোনো কিছুতেই মন বসাতে পারিনি, না কেস না অন্য কিছু। বারবার কেবল মনে পড়ছিল নাবিলার কথা। যাক, সেসব বলে আর কি হবে, তো হঠাৎ করেই আমার চারপাশ কেমন যেন অদ্ভুত রকম হয়ে গেল। আমি চেয়ার থেকে উঠতে পারছিলাম না, আর তখন আমার পাশের কাঁচের গ্লাসটা পড়ে গেল মেঝেতে। পানির রং লাল হয়ে গেল, আর সেই লাল রং দিয়ে আমার মেয়ে আমাকে লিখলো।
কি লিখেছে ও?
লিখলো, ওই সব উত্তর জানে, ও আমার সাথে কথা বলতে চায়। তারপর আমি ছুটে গেলাম সেই ফকিরের রাস্তা নাই। উনি আমাকে বললেন তুমি যদি না আসো তাহলে হয়তো নাবিলা আমাদের সাথে কথা বলবে না, ও কেবল ওর বাবা না মায়ের সাথেও কথা বলতে চায়।
কেমন আছে সেটা জানতে চাও নি?
মনে ছিল না রিমা, আমি আমি অবাক হয়ে গিয়েছিলাম।
তোমার ভেতরে এতটুকু পিতৃত্ব বোধ নেই? নিজের মেয়ে যে কিনা এতদিন আগে মারা গেছে তাকে নিয়ে এমন গল্প বানাচ্ছ তুমি?
একটু ভেবে দেখো রিমা, আমি কেন গল্প বানাবো? আর তোমার কাছে আমার গল্প বানানোর দরকারটাই বাকি? তুমি ছাড়া যদি নাবিলা কথা বলতো তাহলে কি আমি এখানে আসতাম? ও তোমাকে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে। তুমি যদি চাও তোমার মেয়ের সাথে কথা বলতে তাহলে চলে এসো, আমি বাসাতেই থাকব।
তুমি কি চাও না আমি সুখে থাকি, একটু শান্তিতে থাকি?
চাইবো না কেন? আমি চাই।
তাহলে কেন এমন গল্প বানিয়ে আমার সংসার ভাঙার চেষ্টা করছো তুমি? কেন বারবার আমার অতীতকে সামনে নিয়ে আসছো?
আমি তোমাকে গল্প বানিয়ে বলছি? এখনো কি তুমি এই একটা কথাই ধরে আছো রিমা? ঠিক আছে, আমি আর তোমাকে বলবো না, তোমার ইচ্ছে। আমি চেষ্টা করে যাব নাবিলার সাথে কথা বলার, যদি কোনো লাভ হয় তাহলে হবে, নাহলে আর কি। কত মানুষের অভিযোগ আছে আমার উপরে, না হয় আরেকটা অভিযোগ গায়ে ঝুলিয়ে বেড়াবো। আমি আসলাম।
হয়তো এসবের কোনোটারই দরকার ছিল না, হয়তো স্বপ্ন না মরলেও পারত, রহিমা আর গফুর না মারা গেলেও পারত, নেয়া মরলেও না মরলে চলত। কিন্তু যেহেতু সেটা হয়নি, সেহেতু প্রত্যেকটি মৃত্যুর মতন এই মৃত্যুগুলোর কিছু কারণ তৈরি হয়ে গিয়েছে, আর সেই কারণগুলো খুঁজতে গিয়ে নাকাল হয়েছেন পুলিশ ইন্সপেক্টর আনোয়ার হোসেন। নিজের কিছু অতীত চলে এসেছে তার চোখের সামনে, সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই তার, আক্ষেপ করেই বা কি লাভ। কিন্তু শেষ পর্যন্ত নাবিলার সাথে কথা বলা হলো না। রিমা তার উপরে এতটুকু বিশ্বাস করে না, সেটা মেনে নেওয়াটা খুব কষ্টকর হলো আনোয়ার হোসেনের পক্ষে। কখনো কি কোনো মিথ্যা বলেছে সে রিমাকে? নিজেকে দেখে নিজেই আজ অবাক হয়ে গেল আনোয়ার হোসেন, কি থেকে কি হয়ে গিয়েছেন তিনি? নিজের ভেতরে এক অন্য সত্তাকে আবিষ্কার করলেন তিনি, যে কিনা আবেগে কান্না করতে পারে, চিল্লাতে পারে, গলা ফাটিয়ে ভালোবাসতে পারে। আর সবকিছুর পর আনোয়ার হোসেনের একটা কথাই বারবার মনে হলো, তিনি হয়তো রিমাকে ভালোবেসে ফেলেছিলেন অনেকটা অসচেতন ভাবে, আর সেই ভালোবাসা এত দিনে একটুও কমে যায়নি, বরং অনেকটা বেশি বেড়ে গিয়েছে। সেটা হয়তো সারাক্ষণ এই চিন্তাগুলো নিয়েই বোধ হয়ে থাকতেন আনোয়ার হোসেন। কিন্তু পরদিন দুপুরের দিকে একটা কলিং বেলের আওয়াজে চমক ভাঙল তার, কেউ একজন এসেছে। কে এসেছে? একটু ভয় করে উঠল তার। আজকাল সবকিছুকেই কেমন যেন অচেনা আর অন্যরকম বলে মনে হয় আনোয়ার হোসেনের। মনে হয় এই সবকিছুই বুঝি এরকম হওয়ার কথা ছিল না, আর সবকিছুই তাকে অন্য কেউ করে দেখাচ্ছে, সাধারণ বিষয়গুলোকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে তার। হয়তো মনের ভেতরে ঢুকে থাকা ভয় এমন একটা অনুভূতি দিচ্ছে তাকে। অবশ্য আজকাল মদটাও খুব একটা কম খাওয়া হচ্ছে না তার, কিন্তু তারপরেও তিনি সব ভয়কে ছাপিয়ে প্রচন্ড বিস্মিত হলেন যখন দেখলেন তার সামনে রিমা দাঁড়িয়ে। রিমা, তার ভালোবাসার রিমা, তার মেয়ে নাবিলার মা রিমা, রিমা এসেছে। রিমাকে দেখার পর আর দাঁড়িয়ে থাকার শক্তি পেলেন না আনোয়ার হোসেন। হঠাৎ করে মনে হলো যেন তার পায়ের নিচ থেকে কেউ একজন মাটি সরিয়ে ফেলেছে, সেখানে ফাঁকা একটা গর্ত হয়ে গিয়েছে, আর সেই গর্ত দিয়ে এক লাফে অতলে ডুবে গেলেন তিনি। ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। মাথার পাশে তাকিয়ে দেখলেন রিমা বসে আছে, মুখটা উদ্বিগ্ন।
আপনারা এসেছেন তাহলে?
হ্যাঁ, আসতে হলো, আমার মেয়ের সাথে কথা বলতে চাই, ওর কথা শুনতে চাই।
কথা তো আপনি শুনতে পারবেন না, তবে তাকে যে কোনো প্রশ্ন করলে সে সেটার উত্তর দেবে।
সত্যি বলছেন তো? আমার মেয়ে আমার কথার জবাব দেবে?
হ্যাঁ দেবে, কিন্তু তার জন্য খুব শক্ত হতে হবে আপনাকে। সে আপনার সাথে কথা বলতে চেয়েছে যখন, তখন বলবেই, তার ইচ্ছে আছে। আর উইবারে যাওয়ার পর সবচাইতে শক্তিশালী হয় শিশুরা, তাদের থাকে না কোনো পাপ কোনো গ্লানি, তাই আর সবার চাইতে মানুষের সাথে কথা বলার ইচ্ছেটাও তারাই পূরণ করতে পারে দ্রুত।
ওকে ডাকুন তাহলে।
ওকে আমি না, আপনাদেরকে ডাকতে হবে। মনে মনে নাবিলাকে ডাকুন।
নাবিলাকে?
আমাদের মেয়েকে?
একে অন্যের হাত ধরুন আর ওকে ডাকুন। ও যে উত্তর দেবে সেটা আমার মাধ্যমেই দেবে। তাই আমার দিকে তাকিয়ে প্রশ্ন করুন, আমি উত্তরগুলো দেব।
কিন্তু এতে আপনার কোনো সমস্যা হবে না?
না, কারণ আমি কাউকে ডাকিনি, কাউকে সাহায্য করতে চাইনি। নাবিলা নিজেই আপনাদের সাথে কথা বলতে চেয়েছে, ডাকুন আপনারা।
নাবিলা, মা আমার, একটু আয়, একটু কথা বলি।
নাবিলা, বাবা অনেক সরি রে মা, আমার জন্য তোকে চলে যেতে হলো। ভালো আছিস মা?
নাবিলা, মা ডাকছে রে, একটু আয় আমাদের কাছে, একটু কথা বল।
তুই আসছিস না কেন মা? রাগ করেছিস? বাবা তোর জন্য কিছু করতে পারিনি ভেবে রাগ করেছিস? আমি আসলে বুঝতে পারিনি, আমার কাছে টাকা ছিল না তোকে সুস্থ করার। কি করতাম আমি বল, কি বলতাম তোকে, কিভাবে কোলে নিতাম আমি তোকে বল। তোর দিকে তাকালে আমার বারবার মনে হতো আমি আমি কিছুই করতে পারছি না, কষ্টে বুকটা ভেঙে যেত রে মা। তাই আমি তোর গালে গাল ঘষতে সাহস পাইনি, তোকে দেখার সাহস পাইনি। তোকে আমি কিভাবে সুস্থ করতাম বল? বাজে টাকায়, যেই টাকা অসৎ উপায় কামানো, সেই টাকায় বেঁচে থাকার চাইতে তো মরে যাওয়াই ভালো মা। তুই আমার কথা বুঝতে পারছিস তো মা? আর কেউ না বুঝুক, তুই তো বুঝবি মা। নাবিলা,
আয় না মা, একটু মায়ের কাছে আয়।
আমি এসেছি বাবা, আমি এসেছি।
নাবিলা, নাবিলা, কেমন আছিস মা?
ভালো আছি মা, বাবা ভালো নেই মা, বাবার দিকে একটু খেয়াল কেন রাখো না? তুমি একসাথে কেন থাকো না? কেন তোমরা এত কষ্ট করে রাত করেছো বলো? আমি তো জানি তোমরা দুজনেই খুব ভালো, তোমাদের দুজনেরই একে অন্যকে ছাড়া থাকতে কষ্ট হয়।
সেসব তুই বুঝবি না মা, তুই ভালো আছিস তো ওখানে?
আমি ভালো আছি বাবা, তুমি কি নিয়ে এত চিন্তা আছো বলো তো? বলো কি জানতে চাও, আমাকে বলো। আমার সাথেও আছে সবাই, তুমি যা জানতে চাও বলে দাও।
নাবিলা, আমাকে বলতো ঠিক কি হয়েছিল ওদের সাথে?
কার সাথে বাবা? স্বপনের সাথে। গল্পটা শুরু হয়েছিল অনেক আগে, অনেক আগেই স্বপনের জীবন উৎসর্গ করে দিয়েছিল ওরা।
কারা কারা উৎসর্গ করে দিয়েছিল, কার কাছে?
বলছি, স্বপনের বাবা ছিলেন একদম অকাজের মানুষ, তাই স্বপনের দাদা তার সব সম্পত্তি দিয়ে দিয়েছিলেন আফসার সাহেবের ছেলে মেয়ে মানে স্বপনের নামে। বলা হয়েছিল যদি কোনো সন্তান না থাকে তখন সব সম্পত্তি চলে যাবে এটির ঘরে। কিন্তু যখন স্বপন জন্ম নিতে গেল তখন হয়ে গেল ঝামেলা, মা আর স্বপন দুজনের অবস্থা খুব খারাপ ছিল। ওকে বাঁচাতে গেলে ওর মা মানে আফসার সাহেবের স্ত্রীকে মেরে ফেলার দরকার ছিল, মা কিংবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচাতে হতো। কি করবেন বুঝতে না পেরে শেষমেশ স্বপনকে বাঁচিয়ে নেন তিনি, নিজের সম্পত্তি হাত ছাড়া করতে চাননি তিনি। কিন্তু এর পরপরই খুব ভেঙে পড়লেন স্বপনের বাবা, যে কোনো উপায়ে স্ত্রীকে ফেরত পেতে চাইলেন তিনি। ফলে অন্য একটা উপায় বেছে নিলেন তিনি, শয়তানে উপাসনা করতে শুরু করলেন, মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে নিজের স্ত্রীকে ফিরে পেতে চাইলেন। কিন্তু কিছুতেই কিছু হল না। শেষমেশ তোমরা আজকে ফকিরের কাছে এসেছ, সে একটা উপায় বলে দেয়। সে বলে স্বপ্নের বাবাকে একটা শিশু বলি দিতে, তারপর সেই দেহ মৃত্যুর উদ্দেশ্যে সমর্পণ করতে।
তাহলে ফিরে পাওয়া যেত মৃত মানুষকে?
না বাবা, শুধু একজন শিশুকে না, নিজের ছেলে স্বপ্নের জীবনকে উৎসর্গ করে দেন তিনি মৃত্যুর কাছে। আর সেই কারণে এতদিন পর এসে হঠাৎ পুরো ওই মৃত্যু পোকারা
মৃত্যু পোকা
হ্যাঁ ওরা পৃথিবীতে আসে 169 বছর পর। ওরা যখন বেরিয়ে আসে তখন ওদের দরকার পড়ে একটা মানব দেহে। আর সেই জ্যান্ত মানব দেহ কে হবে সেটা অনেক আগে থেকে ঠিক করে রাখে মৃত্যু। আর ঠিক সেভাবে স্বপনার দেহ ঠিক হয়ে গিয়েছিল ওদের কাছে অনেক আগে থেকে। এতদিন ধরে ওরা কেবল অপেক্ষা করেছে সঠিক সময়ের জন্য। আর যে সময় এসেছে হামলা করেছে স্বপনের শরীরের উপরে।
সেটা না হয় বুঝলাম, বুঝলাম এই কারণে এত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখা গিয়েছিল স্বপনের দেহে। কিন্তু তাই বলে স্বপনকে সবাই ভুলে গেল? কেন সবাই স্বপনকে ভুলে যাবে? ওর চারপাশের মানুষ কারোরই ওর নাম মনে ছিল না। নাবিলা
জানি বাবা, কারণ সব কিছু আগে থেকেই ঠিক করা থাকে। যে নির্দিষ্ট মানব দেহকে খেয়ে ফেলে মৃত্যু পোকারা, ঠিক সেই সময়ে সবার মাথা থেকে সেই মানুষটির সম্পর্কে থাকা সমস্ত কথা সমস্ত স্মৃতিকে মুছে ফেলে দেয়। তখন আর কারো চিন্তার ধারে কাছে খেলা করে না সেই মানুষ, যাকে নিয়ে হয়তো কয়েকদিন আগে খুব ভাবনা করেছিল সে।
তাহলে সব কিছু হয়েছে আফসার সাহেবের লোভের ফলে?
হ্যাঁ বাবা।
নিয়ামুল কেউ কি ওরাই?
না, ওকে মেরেছিল স্বয়ং মৃত্যু নিজে। নিজেকে খালাস করতে চায়নি সে। রহিমার মৃত্যুটাও হওয়ার কথা ছিল না, কিন্তু জেনে গিয়েছিল আফসার সাহেবের প্ল্যান। আর তাছাড়া রহিমা বেঁচে থাকলে গফুরের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলত সে। এসবের জায়গা যেন না থাকে সে কারণেই রহিমাকে আগে থেকে পরিকল্পনা করে সরিয়ে দিয়েছিল আফসার সাহেব।
আচ্ছা, এত কিছু যে করেছে সেই আফসার সাহেব এখন কোথায়?
সেটা তো বলা মানা বাবা। মৃত্যুকে মানব দেহ দিয়ে নিজের আর নিজের স্ত্রীর জীবনকে কিনে নিয়েছিলেন আফসার সাহেব। আর তার পরপরই স্ত্রীকে নিয়ে তিনি চলে যান অন্য দেশে।
আফসার সাহেবের স্ত্রী সেটা মানলেন? নিজের ছেলেকে ফেলে চলে যাওয়া?
ওনার স্ত্রী মৃত্যুর কাছ থেকে এসেছিলেন, তার ভিতরে আর কোনো স্মৃতি ছিল না।
তখন আর আফসার সাহেবের টাকার দরকার পড়েনি?
তাদের সব সময়ের জন্য ভালো রাখার দায়িত্ব স্বয়ং মৃত্যু নিয়েছিল। এত সম্পদ দিয়েছিল যে সেটা হয়তো কখনোই শেষ হওয়ার না। হয়তো সৃষ্টির শেষ পর্যন্ত আফসার সাহেব আর তার স্ত্রী এভাবেই বেঁচে থাকতেন একে অন্যের সাথে।
সবটাই আফসার সাহেবের ভুল আর জেদ।
তোমরাও তো ভুল করছো বাবা, তোমরা কেন রাত ভেঙে একসাথে থাকছো না?
আমরা সেটা পারি না মা।
হ্যাঁ নাবিতা, তোমার মায়ের একটা নতুন বাবু হয়েছে।
মিথ্যে কথা বাবা, তুমি কি জানো না মা তোমাকে অনেক অনেক ভালোবাসে। মায়ের কোনো নতুন বিয়ে হয়নি, নতুন বাবুও হয়নি, আমি সব জানি। আমাকে মিথ্যে বলতে পারবে না তোমরা। তোমরা এভাবে থাকলে আমার খুব কষ্ট হয় বাবা।
কিন্তু কিন্তু তুই
ও চলে গিয়েছে, নাবিলা চলে গিয়েছে, আপনারাও এবার উঠুন।
কিন্তু ও যে বলল,
ও সত্যি বলেছে আনোয়ার, কিন্তু এটাও সত্যি যে আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। তোমাকে ভালোবাসি, তার হয়তো নতুন করে সংসার করা হয়ে ওঠেনি, কিন্তু তোমার সাথে আর না, এটাও সত্যি।
রিমা,
আনোয়ার আর রিমা পরবর্তীতে আবার নতুন করে ঘর বেঁধেছিল, সবকিছু ভুলে গিয়ে। যে মেয়ের জন্য আলাদা হয়ে যাওয়া, সেই তাদেরকে যেন আবার এক করে দিয়েছিল। আর স্বপন মার্ডার কেস, ওটার কোনো রায় হয়নি সাক্ষী প্রমাণের অভাবে, তবে সেটা নিয়ে আনোয়ার হোসেনের কোনো ক্ষোভ নেই। তিনি জানেন কি হয়েছিল, যতটুকু সম্ভব করেছেন, হয়তো এর চেয়ে বেশি কিছু আর করার ছিল না, করা সম্ভবও হতো না। তা থাক না, থাক না কিছু রহস্য, রহস্য হয়ে। শেষ হয়ে গেল আজকের গল্প। এতক্ষণ ধরে যা শুনছিলেন, আজকের গল্পটির নাম মৃত্যু, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খালেদ। জানিয়ে দিচ্ছি আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। আনোয়ারের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, রিনার চরিত্রে ছিলেন শেনিলা, ডাক্তারের চরিত্রে মঞ্জু, ফকির নাবিলা চরিত্রে সেতু এবং সাকি, এবং নিয়ামুলের চরিত্রে শুদ্ধ। এই ছিল আজকের প্রয়াসের অভিনেতাদের নাম। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময়, অর্থাৎ সোমবার রাত 11টার খবরের পর আবারও হাজির হচ্ছি নতুন গল্প নিয়ে কুয়াশায়। সেই পর্যন্ত এবিসির সঙ্গে থাকবেন। শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।